জ্ঞানী হলো শিখরে ওঠার একমাত্র অগটার ধার এই মোদের
الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله دورের ও কাছের দেশের ও প্রবাসীর ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান নিয়ে আবারও একবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আসুন ভালোভাবে নিয়ত সহকারে আমরা দেখার প্রস্তুতি গ্রহণ করি। নবিয়ে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি জুমার দিন আমার প্রতি 200 বার দুরুদে পাক পড়ে, আল্লাহ তাআলা তার 200 বছরের গুনাহকে মাফ করে দেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, অনুষ্ঠান প্রশ্ন জ্ঞানের চাবি এই অনুষ্ঠান আপনাদের প্রশ্নের মাধ্যমে সাজানো হয়েছে। আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। ইসলামী বোনেরা আমাদেরকে কল করবেন না, তবে SMS-এর মাধ্যমে আপনাদের শরীয়তে যে কোনো বিধান জানার ইচ্ছে যদি থাকে SMS-এর মাধ্যমে পাঠিয়ে দিতে পারেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন আপনারাও কমেন্টসের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন। আপনাদের পক্ষ থেকে আসা প্রশ্ন আমরা ইনশাআল্লাহ অনুষ্ঠানের বিভিন্ন পর্বে সম্পৃক্ত করব। এই অনুষ্ঠানে দারুল ইফতাইলে সুন্নতে মুফতি আনে কেরাম বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। আজকে আলহামদুলিল্লাহ পর্বের ন্যায় দারুল ইফতাইলে সুন্নতের মুফতি শফিক আত্তারি মাদানী দামাত বরকাতুল আলী আমাদের সাথে রয়েছেন। মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করবেন। সর্বপ্রথম মুফতি সাহেব আপনার কাছে একটি প্রশ্ন, যা আসাদুজ্জামান ভাই নাটোর থেকে তিনি প্রশ্ন করেছেন। মারহাবা, এটি ইসলামিক কোনো পরিভাষা আছে কি না, এবং এই মারহাবা শব্দটি বলা যাবে কি না? ইসলামের মধ্যে কোনো মেহমান, কোনো লোক যদি আসে তাকে স্বাগত জানানোর পদ্ধতি কি তিনি জানতে চেয়েছেন, একটু বিস্তারিত বলুন।
জি, একেবারেই মারহাবা এটি কারো আগমন কিংবা কাউকে স্বাগতম বলা, এটি এই অর্থে ব্যবহৃত হয়। আর মারহাবা নিয়ম অনুসারে এটি রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তৈয়বা দ্বারাও প্রমাণিত। যেমন কোনো একবার হযরতে সাইয়্যিদায়ে কায়নাত বিবি ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আসলেন, তো তিনি নবী পাক আলাইহিসসালামের বারে গাহে আসলেন। ওনার চলার পদ্ধতি এত সুন্দর ছিল, আর এই চলা নবী পাক আলাইহিসসালামের প্রতিকৃতি ছিল, অর্থাৎ তিনি হুজুরের মতো করেই চলতেন। সুবহানাল্লাহ। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে দেখার পরে বললেন যে, আমার কন্যা মারহাবা। আপন কন্যা ফাতিমার জন্য বললেন মারহাবা। তো যখনই যে কারো আগমনকে কেন্দ্র করে তাকে মারহাবা বলা, শুভ আগমন বলা, এটি একেবারে ঠিক আছে, এতে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। স্বাগতম জানানোর জন্য এমন বাক্য প্রয়োগ করা বলা একেবারে জায়েজ রয়েছে। মারহাবা বলবেন এটা আরও ভালো বিষয়, এটি আরবি একটি শব্দ, অতঃপর নবী পাক আলাইহিসসালামের মুবারক পদ্ধতির অনুসরণ করে এ বাক্য যদি মুখে প্রকাশ করেন তাহলে এতে কোনো ধরনের কোনো অসুবিধা হবে এমন কিছুই নেই। অনুরূপভাবে কোনো ব্যক্তি যখন সেখান থেকে রওনা হন, চলে যান, তো সেই ব্যক্তির উদ্দেশ্যে খোদা হাফিজ, আল্লাহ হাফিজ এই ধরনের শব্দও মানুষ বলে থাকে, এতেও কোনো অসুবিধা নেই। বরং এটিকে তো দোয়া বলা যাবে, খোদা হাফিজ, আল্লাহ হাফিজ, অর্থাৎ আল্লাহ আপনাকে সংরক্ষণ করুন, আল্লাহ আপনাকে নিজের আমানতের মধ্যে রাখুন, তো এটা বলতেও কোনো অসুবিধা নেই। যাই হোক, এক্ষেত্রে সালাম বাদ দেওয়া যাবে না। যেমনিভাবে আসার সময় সাক্ষাতের সময় সালাম রয়েছে, অনুরূপভাবে বিদায়ের সালাম সেটিও সালাম। তো সুন্নত এখানে ছেড়ে দিবেন না, বরং সালামই পেশ করবেন, আর অতঃপর তার আওতাই সাথে দোয়ামূলক বাক্য খোদা হাফিজ বলা, আল্লাহ হাফিজ বলা, এতেও কোনো ধরনের কোনো অসুবিধা নেই, এটাও বলতে পারবেন।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। একটি ভিডিও কল রয়েছে, আমরা ভিডিও কল শুনব। জি, চালিয়ে দিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমি মোহাম্মদ সুলাইমান আত্তারি সিলেট থেকে বলছি। হুজুরের নিকট আমার একটি প্রশ্ন, মরহুম মা বাবা কি জানতে পারেন তাদের সন্তানেরা ভালো কি মন্দ কি কাজ করছেন?
জি মুফতি সাহেব কি বলবেন এই বিষয়ে একটু বিস্তারিত বলুন।
জি অবশ্যই, যারা মরহুমিন রয়েছেন তাদের কবরের মধ্যে সন্তানের ভালো কিংবা মন্দ আমল এটা একেবারেই তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। বরং হাদিসে স্পষ্টভাবে ইরশাদ করা হয়েছে যে তোমরা তোমাদের মৃতদেরকে কষ্ট পৌঁছিও না, তাদেরকে কষ্ট দিও না, অর্থাৎ তোমাদের ভালো আমল দ্বারা তারা খুশি হন আর তোমাদের মন্দ আমল দ্বারা তারা কষ্ট পান, কষ্ট তৈরি হয়। আর এই ব্যাপারে আমাদের একেবারে ঈমান রয়েছে আর হাদিসে পাকে স্পষ্টভাবে প্রমাণ মজুদ রয়েছে। আমরা কবরের মধ্যেও গেলে তো নর্মাল এটা নয় যে আমরা কোনো মাটির স্তূপ এসেছি আর যে কেউ কোনোভাবেই না আমাদের চিনতে পেরেছে না, এখানে কোনো অসুবিধা নেই। আমরা সেখানে গেলে মৃতগণ আমাদেরকে চিনতে পারেন এবং তারা প্রশান্তি লাভ করেন। কিন্তু যেহেতু আলমে বরজকের বিষয়, আমরা সেই বিষয়ের অনুসারী যা কোরআন এবং হাদিস আমাদেরকে বলেছেন, এই জন্য তো আপনি সালাম দেন মৃতদেরকে, তারা সালাম নিচ্ছেন, আপনি তাদের জন্য দোয়া করছেন। তো আমরা সেখানে গেলে আমাদের দোয়া তসবিহের মাধ্যমে তারা প্রশান্তি লাভ করেন, তাদের অন্তরেও তারা প্রশান্তি লাভ করেন। তো এই জন্য নিজের মরহুমদের এইভাবে খুশি পৌঁছান, তাদের নিকট আমলও ভালো আমল করলে তারা খুশি হন, অনুরূপভাবে ইসালে সওয়াবের মাধ্যমে তাদেরকে খুশি করা উচিত।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। মুফতি সাহেব কয়েকটি মেসেজ রয়েছে। মাহিন ভাই তিনি আমাদেরকে বাগেরহাট থেকে মেসেজ করেছেন, অনেক ছোট বাচ্চা যারা দুষ্টামি করে তখন তাকে বলে শয়তানি কেন করছো। আবার অনেক সময় একজন আরেকজনকে শয়তান বা ইবলিশ বলে সম্বোধন করে, ইসলামের দৃষ্টিতে এটা কি সঠিক বা শরীয়তের কি বিধান রয়েছে বিষয়ে কাউকে ইবলিশ বলা শয়তান বলা একটু বিস্তারিত বলুন।
বাচ্চাদের কিংবা অন্য কাউকে তাদের কোনো ধরনের দুষ্টমির কারণে কিংবা হাসি মজা ইত্যাদি অনেক সময় দুষ্টমি এমন করে নেওয়া যা সামনের ব্যক্তি একেবারেই পছন্দ করেন না, এই ধরনের কোনো দুষ্টমি যখন কোনো বাচ্চা করে ফেলে তো সেই সময় তাকে শয়তান কিংবা শয়তানি কাজ করছে এমন কিংবা এই ধরনের কোনো শব্দ বলে দেওয়া হয়। উদ্দেশ্য এটা নয় যে সে শয়তান কিংবা শয়তানের মতো কাফের, তো তাকে কাফের বলা উদ্দেশ্য একেবারেই নয়, বরং এটা দ্বারা উদ্দেশ্য তার দুষ্টমি, এটাই উদ্দেশ্য। আর এইভাবে বলে দেওয়া হয় মূলত তার ব্যাপারে আমরা এটা অনুমতি দিচ্ছি না যে এটা বলা ঠিক, এটা বলা ঠিক নয়। এতে অনেক লোক মনে কষ্ট পান, তাদের মনে কষ্ট পৌঁছায়, আর অনেক সময় এটা গালিও হয়ে যায় যে শয়তান শয়তান বলে কোনো মানুষকে অন্যদেরকে ডাকা, তো এটা প্রকাশ্যে তার মনে কষ্ট দেওয়ার মতো কাজ আর এটি গুনাহের কাজ। এখান থেকে নিজে নিজেকে বাঁচাতে হবে। হ্যাঁ, অনেক সময় হতে পারে কোনো বাচ্চা যদি এই ধরনের দুষ্টুমি করে তাকে সামনাসামনি বলে দেওয়া হয় বড় শয়তান, তো সেখানে এই ধরনের গালি দেওয়া কিংবা এটা দ্বারা উদ্দেশ্য সেটা ছিল না, কিন্তু মনোকষ্ট যদি সেখানেও যদি কেউ পায়, তার মা বাবারও কষ্ট হয়, তাহলে আপনি সেখানেও তাকে এটা বলবেন না। প্রায় বাচ্চারা দুষ্টুমি করার কারণে তাদেরকে শয়তান শব্দটি বলা হয়ে থাকে, কিন্তু এটা মুখে কোনোভাবেই আনবেন না, এতেই মুক্তি রয়েছে। কেননা কোনো কোনো ক্ষেত্রে এটাতে মনে কষ্ট পায় এবং এটা গুনাহের কাজ হয়ে যায়, তো এই কারণে শব্দ থেকে অবশ্যই নিষেধ করা হবে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আমরা বিরত থাকি কাউকে শয়তান বলা থেকে, তো এ সকল শব্দাবলী আমরা যেন না বলি কাউকে, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আরেকটি SMS রয়েছে, ইমরান হোসেন ভাই রংপুর থেকে তিনি SMS করেছেন, মানুষের জীবনে তার নামের প্রভাব পড়ে এই কথা কি সত্য, কি বলবেন এই বিষয়ে মুফতি সাহেব একটু বিস্তারিত বলুন।
নামসমূহের প্রভাব আর নামসমূহ দ্বারা প্রভাবিত হওয়া এটা তো কোনো না কোনোভাবে হয়ে থাকে, আর এটা দ্বারা উদ্দেশ্য এটা নয় যে সেই ব্যক্তি এর কারণে অসুস্থ হয়ে গেছে, সেই দুর্বল হয়ে গেছে, কিংবা নামের মাধ্যমে শক্তিশালী হওয়া, এমনটা নয়। অনেক লোক তাদের ভালো নাম হয়ে থাকে সেটা পরিবর্তন করতে চান, কেন তারা বলছে অসুস্থ হয়ে যাচ্ছে, সেই ব্যক্তি অসুস্থ হচ্ছে, বাচ্চা অসুস্থ হচ্ছে, অমুক বাচ্চা অসুস্থ, তো তার নাম পরিবর্তন করা হবে। এখন নাম এতটা ভালো রয়েছে, নাম পুরুষ সাহাবের নামে, মহিলা সাহাবার নামে, নাম আল্লাদের নবীদের নামে, কিন্তু মানুষ বলে না না এটাকে পরিবর্তন করো, পরিবর্তন করো, তো এটা ঠিক নয়, এই কল্পনা ঠিক নয়, এই আকিদা ঠিক নয়, এই দৃষ্টিভঙ্গি ঠিক নয়। নাম ভালো হলে সেটা পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, সেটা যথাযথ থাকবে। স্বভাবকে প্রভাবিত করুন, এটা নয় যে নামের কারণে বাচ্চা অসুস্থ হচ্ছে, এটা ভুল। এই কল্পনা করলে এটা একেবারে ভুল, নামের কারণে বাচ্চা এইভাবে অসুস্থ হয় না। হ্যাঁ, কিছু কিছু স্বভাবের কারণে বাচ্চার মধ্যে সেই ধরনের প্রভাব, তার স্বভাবে সেই ধরনের প্রভাব পড়ে যায়। এই জন্য ভালো নাম রাখার কথা বলা হয়েছে, যাতে সেই স্বভাবগুলো তার মধ্যে চলে আসে, সেই প্রভাব যেন তার মধ্যে প্রকাশ পায়, অর্থাৎ ভালো গুণ চলে আসে। মন্দ নামকে নিষেধ করা হয়। রাসূলে মুকাররম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটি জায়গায় মীমাংসার ব্যাপারে সামনের কোনো ব্যক্তি আসছিল, তার নাম সাহাল ছিল। তো হুজুর বললেন বিষয়টি সাহাল হয়ে যাবে, অর্থাৎ সহজ হয়ে যাবে। তো এইভাবেও অর্থাৎ তার নামের ভালো অর্থ নেওয়া, এটাও তো এক ধরনের ঠিক আছে। কিন্তু কারো নাম থেকে খারাপ অর্থ নেওয়া, এটা ঠিক নয়, এটা গুনাহের কাজ। এখন আপনি ঘর থেকে বের হওয়ার পরে এমন কাউকে দেখলেন যে দেখার পরে আপনি বললেন যে আমার দিন নষ্ট হয়ে গেছে, কারো চেহারা দেখে আপনি বললেন যে সে কুফাকে দেখে নিয়েছে, আমার কাজ বরবাদ হয়ে যাবে। তো এইভাবে কাউকে কুফা জানা এবং কারো নাম দ্বারা, কারো চেহারা দ্বারা এই মন্দ অর্থ নেওয়া, আমার কাজ নষ্ট হয়ে যাবে, হবে না। তো এটা একেবারে খারাপ চিন্তা। তো সেটা আপনার নিজেকে শেষ করতে হবে। বাকি নামসমূহের প্রভাব, ভালো খারাপ, এই বিবেচনায় যে ব্যক্তির মধ্যে গুণাবলী সেগুলো সৃষ্টি হয়ে যায়, তো এই প্রভাব অবশ্যই রাখে। যাই হোক, প্রকাশ্য শারীরিক বিবেচনায় যে এই নাম রেখেছি এই জন্য অসুস্থ হচ্ছে, তো এটা একেবারে ভুল। এই ধরনের নামের কোনো প্রভাব শারীরিকভাবে হয় না যে বান্দা অসুস্থ হয়ে যাচ্ছে কিংবা এমন কোনো বিষয় সংঘটিত হচ্ছে।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আরেকটি SMS রয়েছে মুফতি সাহেব। কবির হুসেন ভাই সিলেট থেকে আমাদেরকে SMS করেছেন, সালামের সঠিক ও সুন্নতি পদ্ধতি কি, আর সালাম আলাইকুম বলা কি শরীয় সম্মত, একটু বিস্তারিত বলুন।
জি হ্যাঁ, একেবারে আসসালামু আলাইকুম এটি পরিপূর্ণ সালাম, আর সালামের তাহিয়াত একেবারে শরীয়ত সম্মতভাবে। যাই হোক, যতটুকু অধিক ভালো শব্দ প্রয়োগ করবেন অধিক সওয়াবও পাবেন। যেমন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, এটা বললে আরও বেশি সওয়াব পাবেন, এর উপর সওয়াব পাবেন। হ্যাঁ, বারাকাতুহু এর উপরে আর কোনো শব্দ নেই। অনেকে আরও বেশি সংযুক্ত করে ফেলে, জান্নাত হালাল, দোজক হারাম, আর না জানি কি কি বলে ফেলে। তো এগুলো ঠিক নয়, সুন্নতের পরিপন্থী, সুন্নতের বাহিরে বলা। তো সালামের ক্ষেত্রে আসসালামু আলাইকুম এতটুকু বলেছেন, তখন এটা সালাম, এটা ঠিক আছে, এতে কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এতটুকু বললে এটা আগের চেয়ে বেশি সওয়াবের কাজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, তো এটা তার চেয়েও বেশি, এটা তার চেয়েও বেশি। আচ্ছা, জবাবের ক্ষেত্রেও এমন, জবাবের ক্ষেত্রেও ভালো ভালো শব্দ। যেমন কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম, তো আপনার উচিত কিছুটা বর্ধিত করে তাকে জবাব দেওয়া, ওয়া আলাইকুমুসসালাম ওয়া রাহমাতুল্লাহি, আর উত্তম হচ্ছে ওয়া বারাকাতুহ সম্পূর্ণ বলা। কিন্তু কেউ যদি বলে আসসালামু আলাইকুম, সামনের ব্যক্তি বলল ওয়া আলাইকুম সালাম, তো এটাও পরিপূর্ণ সালাম, তাকে এটা বলা হবে না যে সে অর্ধেক সালাম কেউ করেছেন, এটা পরিপূর্ণ সালাম। আর সালামের যে সুন্নত একেবারে সেটা আদায় হয়ে যাবে। অনুরূপভাবে জবাব দেওয়ার ক্ষেত্রে জবাবের যে ওয়াজিব রয়েছে তাও এতে আদায় হয়ে যাবে। এমন নয় যে রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা মিলিত করলে তখনই ওয়াজিব আদায় হবে, না হয় সালামের সুন্নত আদায় হবে এমন একেবারেই নয়। করবেন সওয়াবের কাজ এটি, অতিরিক্ত যদি বর্ধিত না করেন তো কেউ গুনাহগার হবেন না, তার সালাম পরিপূর্ণ হয়ে যাবে।
সালাম সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব উত্তর প্রদান করেছেন। আরেকটি SMS রয়েছে সর্বশেষ, আজাদ ভাই তিনি ঢাকা থেকে আমাদেরকে SMS করেছেন, যুব সমাজকে কিছু গুরুত্বপূর্ণ নসিহা করুন, যেন দিনের পথে থাকতে পারি, হারাম থেকে বেঁচে থাকতে পারি এবং আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদর্শিত পথে চলতে পারি। জি মুফতি সাহেব, কী উপদেশ করবেন, কি নসিহত করবেন, একটু বিস্তারিত করুন।
আমাদের আল্লাহ পাক এই বড় উসুল একেবারে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল যা তোমাদেরকে দিয়েছেন তা নিয়ে নাও, যা থেকে নিষেধ করেছেন বিরত থাকো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাহ, হে ইমানদারেরা ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করে নাও, এটা বলে দিয়েছেন। এখন যেটা বলা হয়েছে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো, বেসিক কারণ হচ্ছে তার কিছু এমন রয়েছে, কোনো কাজ তার স্বভাবের সাথে যায় সেটি করে নিয়েছেন, আর যেটি তার স্বভাবের সাথে যায় না সেটা ছেড়ে দিয়েছেন, তো ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। নামাজ ঠিক আছে পড়ে নিয়েছেন, আচ্ছা রোজা সেটাও রেখেছেন, কিন্তু যেখানে হালাল হারামের বিষয় আসে সেখানে পার্থক্য করেননি, হারামের মধ্যে পড়ে গেলেন, তো এই জন্য আমাদের ইসলামে পরিপূর্ণরূপে প্রবেশের কথা বলেছেন। আর এটা বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারেরা নিজে নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এটা আমাদের বলা হয়েছে। কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন? যেখান থেকে ব্যক্তি নিজে আমল করে জাহান্নাম থেকে বাঁচবেন, যে নিজের পরিবারকেও সেই জিনিস থেকে বাঁচাবেন, যে নিজে আমল করে জান্নাতের দিকে যাবেন তিনি নিজের পরিবারকেও বলে আমল করে জান্নাতে নিয়ে যাবেন। তো এই জন্য শুধুমাত্র টাকাই সব কিছু নয়, যে ব্যক্তি টাকার জন্য হালাল হারামের পার্থক্য যদি ভুলে যায় আর যা মনে চায় সেভাবে সেই টাকা সে আয় করা শুরু করে দেয়, আর টাকা থাকলে টাকা দিতে শুরু করে, চাই সেটা গুনাহের কাজ হোক কিংবা অপচয়, তো এই সমস্ত ধরনের বিষয় থেকে আপনি নিজে নিজেকে বাঁচাতে হবে। নবী পাক আলাইহিসসালামের হাদিস রয়েছে, ইরশাদ করেছেন, একটি সময় আসবে যখন মানুষ এগুলোর পরোয়া করবে না টাকার। আর এটা মনে রাখবেন যে টাকার ব্যাপারে দুটি প্রশ্ন হবে কিয়ামতের দিন, টাকা কোত্থেকে আয় করেছেন, কোথায় খরচ করেছেন, অর্থাৎ কোথায় খরচ করেছেন এটাও সাথে প্রশ্ন রয়েছে, আর কোত্থেকে আয় করেছেন এটিও। মানুষ অনেক সময় খারাপ কাজে হারাম কাজে টাকা খরচ করে, মানুষ তাদের কাছে এই বিষয়ে নিষেধ করলে সে বলে যেগুলো আমার হালাল পথে ইনকাম, তুমি বলার কে? তো আপনার আয় আল্লাহ আপনাকে নিয়ামত দান করেছেন, কিন্তু এমন নয় যে নিয়ামত আপনি এই কাজে খরচ করবেন। তো কোত্থেকে আয় করেছেন এবং কোথায় খরচ করেছেন এই বিষয়গুলো প্রশ্ন হবে, তো এই জন্য আয়ের জায়গাও দেখতে হবে, কোথায় ব্যয় করেছেন সেটাও দেখতে হবে। এটা আমাদের ইসলামের দিনের অনেক সুন্দর একটি শিক্ষা। সম্পদ আয় করতে দিন আপনাকে নিষেধ করেন না, আপনি যতটুকু ইচ্ছা ইনকাম করুন, আপনি লক্ষ কামান, কোটি কামান, কোটি কোটি কামান, আয় করতে নিষেধ করছেন না, দিন নিষেধ করছেন আল্লাহর সীমারেখা অতিক্রম করবে না, যেটা জায়েজ পদ্ধতি সেই পদ্ধতিতে সম্পদও আয় করুন। সাহাবায়ে কিরামদের মধ্যে একটি দল যারা অনেক সম্পদশালী ছিলেন, তারা জায়েজ পদ্ধতিতে নিজেদের সম্পদ একত্রিত করত, এখন তারা সেগুলোর জাকাতও আদায় করতে থাকত, আয়ের পদ্ধতি ঠিক থাকলে জায়েজ হলে আর জাকাত আদায় করতে থাকে, সে মালের যে হক রয়েছে সে হকসমূহ আদায় করে, আপনার যত ইচ্ছা আয় করুন, আপনাকে কেউ নিষেধ করবে না। কিন্তু এই বিষয়গুলো, এই নিয়মগুলো আর ইসলামী সীমারেখাসমূহ, এগুলো সংরক্ষণ করতে হবে, এগুলো খেয়াল রাখতে হবে, এটি অনেক জরুরি এবং গুরুত্বপূর্ণ।
মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে মুফতি সাহেব বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেছেন, যারাই আমাদেরকে কল করেছেন, এসএমএস করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাদেরকে অফুরন্ত বরকত দান করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আশা রাখি অনেক কিছু এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শিখতে পাচ্ছি, জানতে পাচ্ছি। অনুরোধ করব, যখনই প্রশ্ন জ্ঞানের চাবি অনুষ্ঠান সম্প্রচারিত হবে, আমরা কলম ডায়েরি নিয়ে অবশ্যই বসি এবং শরীয়তের বিধান লেখার চেষ্টা করি। অনুষ্ঠানের পরেও আপনারা চাইলে আমাদেরকে কল করে নিজের প্রশ্ন রেকর্ড করিয়ে দিতে পারেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে ইলমে দিন অর্জন করার তৌফিক দান করুক, শরীয়তের বিধানের উপর আমল করার তৌফিক দান করুক। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
জ্ঞানী হলো চুর শিখরে